أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد حي على السلام حي على حي على الفلاح حي على الله أكبر الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب إياك نعبد وإياك صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
পৃথিবীতে সহস্র সহস্র বরং কোটি কোটি মানুষ এমন আছে যারা প্রত্যহ বিভিন্ন রোগ এবং মহামারীর বা রোগ বালাইয়ের শিকার হয়। কোনো বড় হাসপাতালে গেলে এমন মনে হয় যেন পৃথিবীতে রোগী ছাড়া আর কিছু নেই বা কেউ নেই, যেন সবাই অসুস্থ। পাশ্চাত্যে বা উন্নত বিশ্বে চিকিৎসার সুযোগ পর্যাপ্ত, যা থেকে সাধারণ মানুষ লাভবান হচ্ছে, কিন্তু তৃতীয় বিশ্বে এবং দরিদ্র দেশসমূহে যদি আপনি দেখেন তাহলে দেখা যায় যে লক্ষ লক্ষ দরিদ্র মানুষ এমন আছে যারা দারিদ্র এবং সংগতি বা অসচ্ছলতার কারণে অসুস্থ অবস্থায় একান্ত অসহায়, দিনাতিপাত করে বড় শোচনীয় অবস্থা তাদের হয়ে থাকে। আর সেই সমস্ত দেশের হাসপাতালের অবস্থাও এমনই, কেউ হাসপাতাল গেলেও পুরো সুযোগ সুবিধা সেখানে নেই, সুযোগ সুবিধা থাকলেও ডাক্তার পাওয়া যায় না, আর যে কারণে চিকিৎসা হয়ে ওঠে না। সবকিছু বলার উদ্দেশ্য হল এই পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ রোগাক্রান্ত হয় বা অসুস্থ হয়, যারা চিকিৎসার সুযোগ পায় তারা আরোগ্য লাভ করে, কিন্তু একটি বিরাট শ্রেণী এমনও আছে যারা নিজেদের জীবনের শেষ সীমায় উপনীত হয়ে পৌঁছে যায়, কোনো চিকিৎসা সফল হয় না তাদের ক্ষেত্রে। আর অনেকে এমন আছে যারা নিজ ভুল ভ্রান্তির কারণে রোগাক্রান্ত হয়, বাচ্চা তাদের বয়স কম, স্বাস্থ্য ভালো মনে হয়, ভালো দেখায়, সুস্থ মনে হয় আপাত দৃষ্টিতে, কিন্তু ছোটখাটো রোগ বা সামান্য কোন রোগ বা অনেক সময় এমন রোগে আক্রান্ত হয় যা হঠাৎ করে ভয়াবহ রূপ নেয় এবং চিকিৎসা সত্ত্বেও আরোগ্য লাভ হয় না। জীবন রক্ষার সকল চেষ্টা তারা করে এবং মানুষ জীবন বাঁচানোর, কিন্তু তাদের আজাল মোসাম্মা বা নির্ধারিত মেয়াদে তাদের এসে যায়। পৃথিবীতে অগণিত এমন মানুষ আছে যাদের কথা আমি বলেছি যে তাদের দেশে চিকিৎসার সুযোগ নেই বা সুযোগ সুবিধা নেই, বা যে জায়গায় চিকিৎসা বা অনেক জায়গায় চিকিৎসার সুযোগ নেই বা চিকিৎসা করানোর শক্তি বা সামর্থ্য নেই, অনেক জায়গায় এমন আছে, কিন্তু তার সত্ত্বেও আল্লাহ তাআলা অনেকে অনেক ভয়াবহ রোগের রোগ থেকে আরোগ্য দেন এবং তারা এরপর দীর্ঘ জীবন যাপন করে, দীর্ঘকাল জীবিত থাকে। বা এমনও আছে যারা সকল প্রকারের চিকিৎসা ব্যর্থ হওয়ার পর কোনো বুজুর্গের দোয়ায় বা শুধু নিজের দোয়ায় বা অন্য কোনো ব্যক্তির দোয়ার কল্যাণে সুস্থ হয়ে ওঠে। এসব কথা, এসব বিষয় এক নেক প্রকৃতির মানুষকে এ বিষয়ে ভাবতে এবং মনোযোগ এদিকে মনোযোগ নিবদ্ধ করতে বাধ্য করে, বা এই কথাগুলো মনোযোগ আকর্ষণের কারণ হওয়া উচিত যে চিকিৎসা করে বা চিকিৎসা না করিয়ে আরোগ্য লাভ, আর চিকিৎসা করার সত্ত্বেও আরোগ্য সুস্থ না হওয়া, এই সবকিছুর পিছনে কোন মহা শক্তি কাজ করছে, এমন কোন সত্তা আছে যিনি আরোগ্যের কারণ হিসাবে পিছনে কাজ করছেন। আর আমি বলেছি যে অনেক সময় সকল প্রকারের চিকিৎসার ব্যর্থতা সত্ত্বেও বা অনেক সময় চিকিৎসা ছাড়াও খোদার দরবারে যারা ব্যাকুল ভাবে আকুতি ব্যাকুলতার সাথে আকুতি মিনতি করে, এক ব্যক্তি বাধ্যত মৃত্যুর মুখে থাকে, সেখান থেকে সে দোয়ার কারণে নিজের বিগলিত হৃদয়ের কান্নার কারণে ফিরে আসে। এটি একথার প্রমাণ যে চিকিৎসার মাধ্যমে শুধু আরোগ্য লাভ হয় না, বরং চিকিৎসা করা বা না করা উভয় ক্ষেত্রে খোদা তালার পবিত্র সত্তাই এর পিছনে মূল শক্তি, আরোগ্যের পিছনে মূল শক্তি। এক মোমেনের এর উপর দৃঢ় বিশ্বাস থাকা চাই এবং দৃঢ় বিশ্বাস রাখে মোমেন। এক মানুষ তখনও ভাবে বা চিন্তা করে যে এর পিছনে হয়তো কোনো শক্তি আছে, কিন্তু মোমেনের এর উপর দৃঢ় বিশ্বাস থাকে যে সত্যিকারের সাফি বা আরোগ্যদাতা হলেন খোদা তালা, খোদার সত্তা। কোন মোমেনের সামনে যখনই কোন রোগী আরোগ্য লাভ করে, খোদার সাফি বৈশিষ্ট্য বা সাফি গুণবাচক নামের উপর তার বিশ্বাসকে আরো দৃঢ় করে, আর খোদার সাফি সত্তা, আরোগ্যদাতা সত্তা, এই তার সাফায়াতের গণ্ডি মানুষ পর্যন্তই সীমিত নয়, বরং সমস্ত জীব জগৎ, পশু পাখি, জড়জগৎ সবার ক্ষেত্রে এটি কাজ করছে। মানুষ আজকাল গবেষণা করছে বিভিন্ন পশু পাখির উপর, পুরো জীব জগতের উপর গবেষণা হচ্ছে, গাছপালা নিয়ে গবেষণা হচ্ছে। আল্লাহ তাআলা মানুষকে রীতি শিখান যে এই হলো এর চিকিৎসা, এভাবে চিকিৎসা করলে আরোগ্য লাভ হবে। আজকের বিশ্বে চিকিৎসাকে নিন, কৃষিকে নিন, অনেক চারার রোগ ব্যাধি সম্পর্কে অবগত হয় মানুষ, এরপর চিকিৎসা আবিষ্কার করে, সেই চিকিৎসার ভিতর মানুষের জন্য কল্যাণ নিহিত আছে। একইভাবে বিভিন্ন পশু, গবাদি পশু ছাড়াও বন্য প্রাণীর উপর বিভিন্ন গবেষণা হচ্ছে, কিন্তু মানুষ যে সৃষ্টির সেরা জীব, তার জন্য আল্লাহ তাআলা দৈহিক চিকিৎসা বা আরোগ্যের পাশাপাশি আধ্যাত্মিক চিকিৎসার ব্যবস্থাও করে রেখেছেন। আর আধ্যাত্মিকতার উন্নতি দেয়া এবং খোদার নিকটতর করার জন্য, আধ্যাত্মিক ব্যাধি দূর করার জন্য আল্লাহ তাআলা নিজ রসুল এবং পুণ্যবানদের পৃথিবীতে প্রেরণ করে থাকে। মানুষ যদি নিজের বিবেককে সঠিক ভাবে কাজে লাগায়, তাহলে সে খোদার সামনে ঝুঁকতে বাধ্য হবে যে খোদা কিভাবে তার দৈহিক এবং আধ্যাত্মিক আরোগ্যের বিধান করেছেন, ব্যবস্থা করেছেন। এখন আমি দৈহিক ব্যাধি সম্পর্কে কথা বলবো, দৈহিক রোগ সম্পর্কে কথা বলবো, যে কিভাবে খোদা তালা নিজ বান্দাদের জন্য আরোগ্যের ব্যবস্থা বা চিকিৎসার ব্যবস্থা করে রেখেছেন। বরং তিনি তো তার অন্যান্য সৃষ্টির চিকিৎসার জন্য মানুষকে নিযুক্ত করেছেন যে তাদেরও তোমরা চিকিৎসা করো। বিভিন্ন পশুর, অন্যান্য জীবজন্তুর চিকিৎসা নিয়ে গবেষণা হয়। আমি পূর্বেই বলেছি মানুষের রোগ ব্যাধি সম্পর্কে যে গবেষণা আর চিকিৎসার যে চেষ্টা, তার তো কোনো সীমা নেই। পৃথিবীর বড় বড় দেশে অনেক বিরাট অঙ্ক চিকিৎসার খাতে খরচ হচ্ছে। আজকাল বা আধুনিক যুগে যেই বিভিন্ন নতুন ঔষধ আবিষ্কৃত হচ্ছে, বিভিন্ন টেকনিক, অপারেশনের বিভিন্ন নতুন পন্থা সামনে আসছে, আজকাল মানুষ যা ব্যবহার করে চিকিৎসার জন্য, এটি খোদা প্রদত্ত বিবেক বা বুদ্ধিকে কাজে লাগানোর ফলে সম্ভব হচ্ছে। আর এর ভিত্তিতেই আর এই চিকিৎসার জন্য বিবেক বুদ্ধিকে মানুষ কাজে লাগাচ্ছে। আজ পৃথিবীর উন্নত বিশ্বে রোগের বা রোগ ব্যাধির চিকিৎসার হার, আরোগ্যের হার অনেক বেড়ে গেছে। কয়েক দশক পূর্বে এত বড় হারের কথা ভাবাও যেত না, এত বড় সফলতার কথা ভাবাও যেত না, কিন্তু আজও খোদা তালা মানুষের সামনে কথা স্পষ্ট করেন যে তোমরা সাফি নও, বরং সাফি আমি। এমন কেস যে সম্পর্কে ডাক্তারের 100% বিশ্বাস থাকে যে এই রোগী আরোগ্য লাভ করবে, সে রোগী আরোগ্য লাভ করে না, মারা যায়। তাই এক মোমেন্ট রোগের সময় নিজেদের দৃষ্টি ডাক্তারের উপর নয়, বরং খোদার উপর রাখে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই এক ব্যক্তি যে অনেক বড় বড় দাবি করত, যে অনেক বড় চিকিৎসক মনে করত নিজেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ব্যক্তিকে বলেন যে সত্যিকার চিকিৎসক হলেন, সত্যিকারের ডাক্তার বা চিকিৎসক হলেন খোদা তাআলা, তুমি শুধু সহানুভূতি প্রদর্শনকারী মানুষের প্রতি। এই রোগের আসল চিকিৎসক হলেন খোদা তাআলা, যিনি রোগ সৃষ্টি করেছেন। অর্থাৎ রোগও খোদার নিয়মের অধীনেই দেখা দেয়, মানুষ রোগে আক্রান্ত হয়। মানুষের ভুলভ্রান্তির যুক্তিযুক্ত যে ফলাফল প্রকাশ পায়, মানুষকে এর ফল ভোগ করতে হয়। এই যুগেও নিজ প্রভু এবং নেতার সত্যিকারের আনুগত্যকারী এবং নিষ্ঠাবান দাস মসীহ মওউদ আলাইহিসসালামের সাথে জীবন এমন ঘটনা ঘটেছে। হযরত মসীহ মওউদ সে ব্যক্তিকে যে নিজেকে অনেক বড় দক্ষ চিকিৎসক মনে করত, যে চিকিৎসকের খোদা তালার পবিত্র সত্তার উপর বিশ্বাস ছিল না বলে মনে হয়, এমন চিকিৎসককে তিনি পছন্দ করেননি এবং তার চিকিৎসা গ্রহণ করতে তিনি অস্বীকৃতি জানান। এই ঘটনা উল্লেখ করতে গিয়ে হযরত মুন্সী জাফর আহমদ সাহেব রাদিয়াল্লাহু আনহু লেখেন যে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের মাথা ঘোরার রোগ ছিল, ভার্টিগো ছিল। এক চিকিৎসক সম্পর্কে জনশ্রুতি ছিল যে সে এই ব্যক্তি সেই ব্যাপারে দক্ষতা রাখে, তাকে দূর থেকে ডাকা হয়েছে। সে ব্যক্তি মসীহ আলাইহিসসালামকে দেখে বলে যে দুই দিনে আপনাকে আমি সুস্থ করে তুলব। এই কথা শুনতেই হযরত মসীহ আলাইহিসসালাম ভিতরে যান এবং হযরত মওলানা নুরউদ্দিন সাহেবকে চিকিৎসক লিখে পাঠান যে ব্যক্তিকে দিয়ে আমি চিকিৎসা করাতে চাই না, একে খোদা হওয়ার দাবি করতে চায়, একে ফেরত যাওয়ার ভাড়া এবং ২৫ রূপে অতিরিক্ত দিয়ে বলেন যে তাকে ফেরত পাঠিয়ে দাও। তো এই হল খোদাওয়ালাদের রীতি, তাদের দৃঢ় বিশ্বাস, অসুস্থ অবস্থায়ও দৃঢ় বিশ্বাস থাকে আল্লাহর উপর, কোন চিকিৎসক বা কোন ঔষধের উপর নয়। অতএব হযরত মসীহ মওউদ ইসলামের এই উক্তি এবং এই আদর্শ যা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তার নিবেদিত প্রাণ দাসের আদর্শ, এটি আমাদের জন্য এ যুগে নিঃসন্দেহে একটি অনুকরণীয় দৃষ্টান্ত। আজকাল নতুন নতুন আবিষ্কার আদি সামনে আসছে, লাইফ সাপোর্ট মেশিন এমন আবিষ্কৃত হয়েছে যার মাধ্যমে দীর্ঘকাল মানুষকে জীবিত রাখা যায় বা জীবনকে পুনর্বহাল করা যায়। অপারেশন বা শল্য চিকিৎসার নতুন নতুন সার্জারির নতুন নতুন রীতি সামনে আসছে, মানুষের আয়ুষ্কাল অনেক বেড়ে গেছে। আছে কয়েক বছর পূর্বে যে রোগকে দুরারোগ্য মনে করা হতো, তার চিকিৎসা এখন তেমন একটা বড় কিছু মনে করা হয় না। কিন্তু এই উন্নতি সম্পর্কে এই ভুল ধারণা করা উচিত নয় যে মানুষ খোদা না খাস্তা খোদার আধিপত্য বা তার বৈশিষ্ট্য বা তার গুণাবলীতে খোদার অংশীদার হয়ে গেছে এমন নয়, বরং এটিও খোদার অনুগ্রহ যে তিনি মানুষকে এখন এতটা বিবেক বুদ্ধি বা জ্ঞান দিয়েছেন যে সে নতুন নতুন চিকিৎসা পদ্ধতি বা চিকিৎসা নতুন নতুন চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করছে। আর খোদা তালা ফজল করেন, অনুগ্রহ করেন, আর এর মাধ্যমে মানুষ আরোগ্য লাভ করছে। তো সত্যিকার আরোগ্যদাতা হলেন মহান খোদা তালা। মানুষ তো যেভাবে হযরত মুহাম্মদ আসলাম বলেছেন, মানুষ শুধু একজন সমবেদনা প্রকাশকারী বা সহমর্মী। প্রত্যেক গবেষক যে রোগের চিকিৎসার জন্য গবেষণা করে, আর প্রত্যেক ডাক্তার এবং চিকিৎসক বা হাকিম হাকিমকে মানুষের বা নিজের রোগীর প্রতি সহানুভূতিশীল হয়ে তার মঙ্গলের চেষ্টা করা উচিত। এটি মোমেনকে সাজে। অমুসলিম বা গায়ের আহমদি যারা আছে তারা হয়তো এই দৃষ্টিকোণ থেকে ভাবে না, কিন্তু আহমদিদের এইভাবেই ভাবা বা চিন্তা করা উচিত। প্রত্যেক আহমদি গবেষক বা চিকিৎসককে নিজ রোগীর কল্যাণার্থে এই মানবিক সহমর্মিতা বা সমবেদনার দৃষ্টিকোণ থেকে কাজ করা উচিত। আল্লাহ তাআলা ফজলে আমাদের ডাক্তাররা রাবোয়ার হাসপাতাল বা আফ্রিকায় নিজেদের ব্যবস্থাপত্রে সবসময় হুয়া শাফি লিখে থাকেন, অর্থাৎ আল্লাহ তাআলাই সত্যিকারের শাফি। যদি পৃথিবীর সকল ডাক্তার সর্বত্র এভাবে লেখে এবং সাথে যদি অনুবাদও লিখে দেয়, তাহলে এর উপর এর অন্যদের উপর অনেক ইতিবাচক প্রভাব পড়বে এবং খোদার কৃপা ভাজন হবে তারা এবং তাদের হাতে আরোগ্যের হারও বাড়বে। অধিকাংশ পুরনো ডাক্তার আশা করি আমি এমন করে থাকেন, কিন্তু অনেক নতুন প্রজন্মের ডাক্তারদের এদিকে হয়তো দৃষ্টি নেই। আমি এই দৃষ্টিকোণ থেকে তাদেরও মনোযোগ আকর্ষণ করব। সদা সর্বদা আমাদেরকে তথা প্রত্যেক আহমদিকে যদি সে চিকিৎসক হয়ে থাকে তাহলে মাথায় একথা রাখা চাই যে খোদা তালা যে বুদ্ধি যে জ্ঞান বা মেধা দান করেছেন তার সুবাদে আমি চিকিৎসা করছি, কিন্তু সত্যিকার সাফি বা আরোগ্যদাতা হলেন খোদা তালা। যদি তার ইচ্ছা হয় তাহলেই আমার চিকিৎসা কল্যাণের কারণ হবে। এই ধ্যান ধারণা যদি এমন হয়, মন মানসিকতা যদি এমন হয়, ডাক্তারের মনোযোগ দোয়ার দিকে আকৃষ্ট হবে, আর দোয়ার দিকে মনোযোগ যদি নিবদ্ধ হয় তার ফলশ্রুতিতে তার হাতে আরোগ্যের হারও বৃদ্ধি পাবে আর খোদার সত্তার উপর ইমানও দৃঢ় হবে। আর এভাবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে চূড়ান্ত বিশ্লেষণে মানুষের উন্নতি হবে। একইভাবে রোগীদের ওই কথা ভাবা উচিত নয় যে অমুক ডাক্তার আমার চিকিৎসা করলে আমি সুস্থ হয়ে উঠব বা অমুক হাসপাতাল সবচেয়ে ভালো সেখানে গেলে সুস্থ হব। ঠিক আছে, সুযোগ সুবিধা যেখানে আছে সেইগুলো অবশ্যই লুফে নেওয়া উচিত, কিন্তু এগুলোর উপর পুরোপুরি নির্ভর করা যায় না। বরং সবসময় ভাবা উচিত যে আরোগ্য দাতা বা সাফি হলেন খোদা তালা, বরং খোদার যদি ইচ্ছা হয় তাহলে আমি আরোগ্য লাভ করব। তাই দোয়া করা উচিত যে এক রোগী যে ডাক্তারের চিকিৎসায় গ্রহণ করুক না কেন, খোদা দোয়া করা উচিত খোদা যেন সেই ডাক্তারের হাতে আরোগ্য রেখে দেন এবং সঠিক পথ তাকে প্রদর্শন করেন। আল্লাহ তালা প্রত্যেক আহমদিকে দোয়া করা উচিত যে খোদা তালার নিজ অনুগ্রহে আরোগ্য দেন এবং খোদার সত্তার উপর যেন ডাক্তারের খোদার ফজলের উপর যেন বিশ্বাস থাকে। আল্লাহ তালার ফজলে আহমদেরা যেভাবে তাদের নিজেদের অসুস্থতা বা আত্মীয় স্বজনের অসুস্থতার সময় দোয়ার জন্য যে হারে চিঠি লেখে তা থেকে বোঝা যায় যে আহমদেরা চিকিৎসার জন্য আরোগ্যের জন্য খোদার পবিত্র সত্তার উপর দৃঢ় বিশ্বাস রাখে। কিন্তু তা সত্ত্বেও অনেক সময় অনেক এমন অভ্যাসের মানুষও আছে যারা মনে করে যে অমুক ডাক্তারের চিকিৎসায় আমার জন্য আরোগ্য বয়ে আনবে। কিন্তু এই কথাটি এক ধরনের সুপ্ত বা প্রচ্ছন্ন শিরক। এ সম্পর্কে হযরত খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু, যিনি অনেক দক্ষ চিকিৎসক ছিলেন, জগৎ খ্যাত, জগৎ জোড়া খ্যাত ছিল যার, তিনি বলেন যে আমার এক ভাগ্না ছিল, এক বোনের ছেলে ছিল, যে আমার সঙ্গে আক্রান্ত হয়ে মারা যায়। তার কয়েকদিন পর আমি গ্রামে যাই, আমার হাতে কোন আমাশয় রোগীকে তিনি সুস্থ হতে দেখেন। তখন আমাকে বললেন তড়িঘড়ি করে যে ভাই, তুমি যদি তখন আসতে আমার ছেলের অসুস্থতার সময়, তাহলে আমার ছেলে হয়তো প্রাণে বেঁচে যেত। আমি তাকে বললাম তোমার এক ছেলে হবে, আমার সামনে আমাশয় রোগে আক্রান্ত হয়ে মারা যাবে, আমার বোন অন্তঃসত্ত্বা হয়, এক সুদর্শন শিশুর জন্ম হয়, এরপর সে যখন আমাশয় আক্রান্ত হয় তখন আমার কথা মনে পড়ে। আমি বললাম, তিনি বলে যে দোয়া করো। আমি বললাম যে আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমাকে ছেলে দেবে, কিন্তু একে বিদায় দাও। সে ছেলে মারা যাওয়ার পর আরেক ছেলের জন্ম হয় এবং অনেকদিন জীবিত ছিল, এখনো জীবিত আছে এবং আয় রোজগার করে। এটি এই ছিল খোদার জন্য আত্মাভিমান হযরত খলিফাতুল মসীহ আউয়ালের। একইভাবে হযরত মীর মোহাম্মদ ইসমাইল সাহেব রাদিয়াল্লাহু আনহুর জীবনের ঘটনাও আছে। তিনি বলেন, 1907 সনে আমি লাহোরের মেয়ো হাসপাতালে হাউস সার্জন ছিলাম। আমার বড় শালী আমার নিজের বোনের সাথে দেখা করতে আসে, আমাদের ঘরে এক মাস বা কিছুদিন কম বা বেশি ভাবে অবস্থান করেন। তিনি আমার শুধু শালী নন, বরং আমার ফুফাতো বোনও ছিলেন। তার ঘরে এক মেয়ে হয়, কিছু মাস কয়েক মাস জীবিত থেকে মারা যায়। সেই মৃত্যুর দুঃখকে ভোলার জন্য নিজের বোনের ঘরে আসে কিছুদিনের জন্য। এখানে এসে একটি কথা বারবার সে বলতো যে আমার দুলাভাই অর্থাৎ ডক্টর ইসমাইল সাহেব যদি আমার ঘরে থাকতেন তাহলে মেয়ে না মরত না। এভাবে বেশ কয়েকবার বলার পর খোদা সম্পর্কে আমার আত্মাভিমান জাগ্রত হয়। তখন আমি তাকে বললাম যে তার ঘরে এক ছেলে হবে এবং সেই ছেলে আমার চিকিৎসার অধীন থেকে আমার হাতেই মারা যাবে। মানুষ কথা ভুলে যায় পর, কিন্তু কিছু কাল পর তার ঘরে এক ছেলে হয়। সে বাচ্চাকে নিয়ে বোনের সাথে দেখা করতে আসেন তিনি। পথের মধ্যে থার্মাসে গরম দুধ রাখে, দুধ ফেটে যায় এবং সেই দুধে বাচ্চাকে পান করায়, যার ফলে বাচ্চা রোগাক্রান্ত হয়ে পড়ে। সকল সম্ভাব্য চিকিৎসা করিয়েছে, হাজার মেয়ে সাহেব চিকিৎসা করেন এবং অন্যদেরকে দিয়েও চিকিৎসা করানো হয়, কিন্তু বাচ্চা সুস্থ হয়ে উঠতে পারেনি এবং 2 সপ্তাহ অসুস্থ থেকে মারা যায়। সে ভদ্র মহিলার ঘরে ছেলের সংখ্যা কম ছিল, যে কারণে মা চরম ভাবে ব্যথিত হয়। মীর সাহেব বলেন, তখন আমার সে কথা মনে পড়ে যায়, 6-7 বছর পূর্বে আমি লাহোরে বলেছিলাম যে তার ঘরে ছেলে হবে এবং আমার হাতেই মারা যাবে। এর উদ্দেশ্য ছিল তার শিরক যেন দূর হয়। তো এই সমস্ত মহান ব্যক্তিরা সকল প্রকারের শিরক থেকে নিজেরাও মুক্ত থাকতেন এবং অন্যদেরকেও খোদার পবিত্র সত্তাকে সত্যিকার অর্থে চিনিয়ে শিরক থেকে তারা বাঁচানোর চেষ্টা করতেন। তাদের হৃদয়ে খোদার পবিত্র সত্তার উপর বিশ্বাসে ছিল পরিপূর্ণ। হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের পবিত্র আধ্যাত্মিক প্রভাব এটিতে আরো চমক সৃষ্টি করেছে। তাই সবসময় স্মরণ রাখতে হবে যে ডাক্তার বা চিকিৎসকের চিকিৎসা তখনই কল্যাণকর হয় যখন খোদা তাআলা যিনি শাফি, সেই খোদার যখন ইচ্ছা হয় তখন এটি কাজ করে। তাই খোদার এই গুণবাচক নামের দোহাই দিয়ে মানুষকে দোয়া করতে হয়। নিঃসন্দেহে খোদা তাআলা সকল রোগের কোন ঔষধ রেখেছেন। যারা গবেষক, যারা নিত্যদিন নতুন নতুন ঔষধ আবিষ্কার করছেন, তারা সেই সমস্ত বস্তুকেই ব্যবহার করেন বা কাজে লাগান যে আল্লাহ সৃষ্টি করেছেন। অগণিত গুলমলতা রয়েছে যা খোদারই সৃষ্ট। অনেক পোকামাকড় এবং বিষাক্ত প্রাণী রয়েছে যাদের বিষে খোদা তাআলা আরোগ্য রেখে দিয়েছেন। সাপের বিষ থেকেও বিভিন্ন ঔষধ প্রস্তুত হয়। একই বিষ সরাসরি স্বল্প দংশনে যদি মানুষের শরীরে প্রবেশ করে তাহলে মৃত্যুর কারণ হয়, কিন্তু সেই বিষই যখন ঔষধ হিসাবে ব্যবহৃত হয় সেটি প্রতিষেধক হিসাবে কাজ করে। তো এটিও আমাদের উপর খোদার অপার কৃপা যে তিনি চিকিৎসার জন্য ঔষধ যেখানে সৃষ্টি করেছেন সেখানে মানুষকে বুদ্ধি দিয়েছেন সেই ঔষধের যথাযথ ব্যবহারের। কোরআনে কারিমে আরোগ্যের প্রেক্ষাপটে বা চিকিৎসার বেড়াতে বিশেষ করে মধুর কথা উল্লেখ আছে, এটিকে মানুষের জন্য শেফা উল্লেন নাস বলা হয়েছে, মানুষের জন্য সেটি আরোগ্যের কারণ। আর এই কথা মুসলমানদের তুলনায় অমুসলিমরাই বেশি বুঝেছে। যতটা গবেষণা মধুর উপর হচ্ছে আর মধুর বিভিন্ন ধরন এবং এর যে বিভিন্ন বৈশিষ্ট্যের কথা বর্ণনা করা হয়, বিভিন্ন কম্বিনেশন বা যৌগ প্রস্তুত করা হয়, রয়্যাল জেলি আছে, এরও কিছু বিশেষত্ব এবং বৈশিষ্ট্য আছে, তো অনেক গবেষণা মধুর উপর পৃথিবীতে হচ্ছে এবং হয়েছে অতীতে। পপুলাস এটি থেকেই প্রস্তুত হয়, এর মলম প্রস্তুত হচ্ছে এমন ক্ষতের জন্য এটি ব্যবহার করা হয় যা অন্য কোন ঔষধে ঠিক হয় না, কিন্তু পপুলাস থেকে প্রস্তুতকৃত ঔষধে তা ঠিক হয়ে যায়। কিন্তু আজকাল মৌচাকের উপর এক ধরনের পোকার বা জীবাণুর আক্রমণের কথা শোনা যায়, যে কারণে গবেষক বা মৌমাছি যারা পালেন তারা বড় চিন্তিত। আর পৃথিবীতে ব্যাপক গণ্ডিতে এই ব্যাধি দেখা দিয়েছে, শুধু কোন একটি বিশেষ দেশে নয়, এই পোকা বা জীবাণুর আক্রমণ মৌমাছির মৃত্যুর কারণ হয়। আর মৌচাকে বিভিন্ন প্রকারের প্রতিরক্ষা মূলক ব্যবস্থা থাকে, বিভিন্ন প্রকারের অ্যান্টিবায়োটিক এর গায়ে থাকে যা স্পর্শ করে মৌমাছির ভিতরে ঢুকে, তা সত্ত্বেও এই জীবাণু বা পোকা বা কীট মৌমাছির উপর আক্রমণ করছে যা মৌমাছির মৃত্যুর কারণ হচ্ছে। আর আমি যে বলেছি যে এই কারণে যারা মৌমাছি পালে আর গবেষকরা খুবই চিন্তিত, অনেক গবেষণা হচ্ছে এই জীবাণু বা কীটকে কিভাবে ধ্বংস করা যায়, এই রোগ থেকে কিভাবে নিস্তার পাওয়া যায়। অনেকেই বলেন যে অবস্থা যদি এটাই হয় কয়েক বছর পর মৌমাছি প্রায় হারিয়েই যাবে পৃথিবী থেকে। আমি মনে করি যে তাদের ধারণা ভুল, মৌমাছি বা মধু হারিয়ে যাবে ধারণা ভিত্তিহীন, কারণ কোরআন যে দৃষ্টান্ত দিয়েছে সে দৃষ্টান্তই একথার নিশ্চয়তা যে এটি কখনো ধ্বংস হবে না। যেভাবে কোরআন চিরকাল থাকবে, একইভাবে কোরআনে যে সমস্ত কথা আল্লাহ তাআলা বলেছেন, অর্থাৎ মধুর আরোগ্য হওয়া, আরোগ্যের কারণ হওয়া, এটি সাথে সাথে থাকবে এবং চলবে। হ্যাঁ, এটি হতে পারে যে কোনো কোনো অঞ্চলে খোদা নেই শক্তি বা কুদ্রত প্রদর্শনের জন্য বা মানুষের উপকর্মের কারণে স্বাস্থ্যস্বরূপ মধু কম হয়ে যাবে। আহমদীদের এক্ষেত্রে গবেষণার জন্য এগিয়ে আসা উচিত, কেননা মৌমাছির এবং মধুর বিষয়টি ওয়াহির সাথে সম্পর্ক আছে। খোদা তালা তাদেরকে সাহায্য করবেন যারা খোদার একত্ববাদ এবং ওয়াহির সাথে বিশেষভাবে সংশ্লিষ্ট। এই ভিত্তিতে আমি আহমদীদেরকে বলছি যে মৌমাছির উপর গবেষণা করুন, এই দৃষ্টিকোণ থেকে করুন যে বাহিরের যে পোকা বা জীবাণু মৌচাকে যেভাবে আক্রমণ করছে সেটি কিভাবে দূর করা যায় সে দৃষ্টিতে গবেষণা হওয়া উচিত। আমি জানি না এই ক্ষেত্রে কোন আহমদি গবেষণার ময়দানে আছেন কিনা। কথা প্রসঙ্গে আমি এটিও বলতে চাই যে আমি আহমদি ছাত্রদেরকে বেশ কয়েক বছর থেকে বলছি যে সকল প্রকারের গবেষণার ময়দানে এগিয়ে আসুন। এই গবেষণার ক্ষেত্র এবং ময়দান এই সমস্ত দেশে দ্রুত খালি হচ্ছে আর পৃথিবীর প্রয়োজন আছে এই ময়দানে গবেষকের। এর ফলে উন্নত বিশ্বে আহমদীদের অবস্থান দৃঢ় হবে, যারা বাইরে এসে এখানে বসবাস করছেন আর এখানকার যারা আহমদ স্থানীয় তাদেরকেও গবেষণা জারি রাখা উচিত, এবং বাইরে থেকে আগত আহমদেরা নিজ দেশেও গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। তো আমি যা বলছিলাম তা হল আল্লাহ তাআলা বিভিন্ন রোগের চিকিৎসা সৃষ্টি করেছেন, কোরআনে এবং হাদিসের উল্লেখ আছে। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হাদিস আমি তুলে ধরছি, যে সমস্ত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু জিনিসকে বিভিন্ন রোগের চিকিৎসা আখ্যায়িত করেছেন। হযরত সাআদ বর্ণনা করেন যে আমি অসুস্থ ছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখার জন্য আসেন, নিজের পবিত্র হাত আমার বক্ষে রাখেন, আমি তার পবিত্র হাতের শীতলতা হৃদয় অনুভব করলাম। তিনি বললেন যে তুমি হৃদরোগে আক্রান্ত, তুমি সাকিব গোত্রের হালিফ হারেস বিন কালদার কাছে যাও, কেননা সে একজন ডাক্তার বা চিকিৎসক, তার উচিত আজুয়া খেজুর আটি সহ পিষে দাদি ঔষধ প্রস্তুত করে তোমার মুখে দেওয়া উচিত, হৃদরোগের জন্য আজুয়া খেজুরের কথা বলেন। হযরত ইবনে আব্বাসের পক্ষ থেকে বর্ণিত যে তিনটি বিষয় আরোগ্য রয়েছে, মৌমাছির ঢুকে ছুরি দিয়ে কাটার ভিতর সার্জারি বা শল্য চিকিৎসা, এবং আগুনের দাগ দেওয়ার ভিতর আগুন দিয়েও চিকিৎসা করা হতো, অতীতকালে ক্ষতকে জ্বালানো হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আমার উম্মতকে আগুন দিয়ে দাগ দেয়া বা দাগানো থেকে বিরত থাকতে বলছি। খালিদ বিন সাহাদ বলেন যে আমরা সফরে ছিলাম, আমাদের সাথে খালিদ বিন আব্দুদ ছিলেন, তিনি রাস্তায় অসুস্থ হয়ে যান, আমরা মদিনায় যখন পৌঁছলাম তিনি অসুস্থ ছিলেন, তখনও আবিয়াতিক তাকে দেখার জন্য আসেন এবং বলেন যে তোমার উচিত তুমি এই কালো জিরাকে ব্যবহার তোমার উচিত কালো জিরাকে ব্যবহার করা হচ্ছে, 5-7টি বীজ নিয়ে পিষো, তেলের সাথে মিশিয়ে ফোটা ফোটা নাকে দাও, উভয় নাকে ব্যবহার করো, উভয় নাসিকায় ব্যবহার করো, কারণ হযরত আয়েশা বলেছেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছেন যে এই কালো জিরা সাম ছাড়া সকল রোগের আরোগ্য এতে রয়েছে। হযরত আয়েশা জিজ্ঞেস করেন যে সাম কি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেটি হলো মৃত্যু। আরেকটি রওয়ায়েত আছে, সাইদ বিন যায়েদ বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলতে শুনেছি খুম্বি বা মাশরুম বা ব্যাঙ্গের ছাতা, এটি এজন্য কোরআনে মান শব্দ ব্যবহার হয়েছে, এর পানি চোখের জন্য আরোগ্য, এটিকে ইংরেজিতে মাশরুম বলা হয়, কোরআনে এজন্য মান শব্দ ব্যবহার হয়েছে। হযরত ইবনে ওমর একইভাবে বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জ্বর জাহান্নামের অগ্নিস্ফুলিঙ্গ, এটিকে পানি দিয়ে নিবাও। এক হাদিসে আছে রাসূলুল্লাহ একবার মারাত্মকভাবে জ্বরাক্রান্ত ছিলেন, এই সাহাবি তাকে দেখতে যান, তার উপর পানির ঘোড়া ঝুলন্ত ছিল যা থেকে ফোটা ফোটা পানি তার দেহে পড়ছিল, তো চিকিৎসার এই পদ্ধতি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অবলম্বন করেছিলেন। আরেকবার হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা বলেছেন এটি যে তোমাদের কারো পেয়ালায় যখন মাছি পড়ে যায় তার মাছিকে তাতে ডুবিয়ে মাছি ফেলে দেওয়া উচিত, কেননা মাছের এক ডানায় আরোগ্য আর অন্য ডানায় রোগের জীবাণু রয়েছে। মাছি সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে আমাদের এই কথা বলেছেন, আজকের বিজ্ঞানীরা এই মাছি নিয়ে গবেষণা করছে আর তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে মাছিতে এমন জীবাণু আছে যা ব্যাকটেরিয়াকে নির্মূল করে থাকে। এক গবেষক লিখেছেন মাছিকে এথনলে ডুবিয়ে প্যাথোজেন সহ হাসপাতালের প্যাথোজেন সাথে ব্যবহার করা হয়েছে, এর ফলে অ্যান্টিবায়োটিক বৈশিষ্ট্য এর প্রকাশ পেয়েছে আর জীবাণু এর ফলে মারা যায়। আরো এক গবেষণা হয়েছে, টোকিও বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গবেষণা করেছেন, তিনি বলেন যে অদূর ভবিষ্যতে মানুষ এটি দেখে আশ্চর্য হবে যে হাসপাতালে মাছি অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহৃত হচ্ছে। মাছির ভিতর এমন বৈশিষ্ট্য খুঁজে পাওয়া গেছে যা রেজিস্ট্যান্স বা প্রতিরোধ শক্তি সৃষ্টি করে, অর্থাৎ মানুষের ইমিউন সিস্টেম অর্থাৎ শরীরের প্রতিরোধ ব্যবস্থাকে সেটি শক্তিশালী করে, জোরদার করে। মাছের দিকে বিজ্ঞানীদের দৃষ্টি এদিকে যাওয়ার কারণ হল মাছি অনেক নোংরা জায়গায় বসে, অনেক জীবাণু বহন করে, কলেরার কারণ হয়, অনেক রোগ ব্যাধির কারণ, কিন্তু মাছি নিজে কোনো রোগে প্রভাবিত হয় না, এর কারণ কি? এই বিষয়টি তাদের ভেতর ঔৎসুক্য সৃষ্টি করে এবং গবেষকদের দৃষ্টি এদিকে নিবদ্ধ হয়। গবেষণার পর তারা দেখেছেন যে এর ভেতর অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিব্যাকটেরিয়াল বা ব্যাকটেরিয়া বিরোধী বৈশিষ্ট্য আছে। তারা এটিও দেখেছেন যে মাছি যখন কোনো তরল পদার্থে পড়ে যায়, পানি বা অন্য কোনো পদার্থে বা দুধে পরে, কিছু জীবাণু সেই তরলকে দূষিত করে তুলে, ডানাতে যে জীবাণু থাকে তার প্রভাব ছড়িয়ে পড়ে। কিন্তু মাছিকে যদি সেই তরলে ডুবিয়ে দেওয়া তাহলে তা থেকে এমন এনজাইম বের হয় যা চতুর্পাশের ব্যাকটেরিয়াকে তাৎক্ষণিকভাবে মারা যায়। এটি ইসলামের খোদার বৈশিষ্ট্য, যিনি নিজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বিষয়গুলো 1400 বছর পূর্বেই অবহিত করেছেন জানিয়ে আজকের পৃথিবী গবেষণা করছে। কিন্তু এই সমস্ত বিষয়গুলো চিহ্নিত করার পরও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ মান্যকারীদের কে কথাই বলেছেন আর এই কথার উপরে জোর দিয়েছেন যে দোয়া হল মুখ্য চিকিৎসা, সাদকাই হল চিকিৎসা, চিকিৎসার পাশাপাশি সাদকা দাও, দোয়া করো। একটি হাদিসে আছে যে তোমরা তোমাদের রোগীদের চিকিৎসা সাদকার মাধ্যমে করো এবং সম্পদকে জাকাতের মাধ্যমে হেফাজত করো, কেননা এটি সমস্যা এবং রোগ ব্যাধিকে দূর করে। আর একটি হাদিসে আছে, হযরত আয়েশা বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঘরে লোকদের জন্য আশ্রয় চাইতেন, ডানে হাতকে স্পর্শ করে বলতেন যে হে আল্লাহ, মানুষের প্রভু, রোগ ব্যাধি দূর করো, তুমি মানুষকে আরোগ্য দাও, কেননা তুমি শাফি, তোমার শেফা বা আরোগ্য ছাড়া অন্য কোনো শেফা নেই, এমন আরোগ্য দান করো যার পর রোগের কোন চিহ্নই যেন না থাকে। আল্লাহুম্মা রাব্বান্নাস আসবিল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা। এই মূল বিষয়ের উপরে এক মোমেনের দৃঢ় বিশ্বাস থাকা চাই যে চিকিৎসাও খোদা তালাই শিখিয়েছেন এবং সেই খোদার উল্লেখিত রীতিতেই চিকিৎসা হয়, কিন্তু নির্ভর হওয়া করা উচিত শুধু খোদার পবিত্র সত্তার উপর, কেননা খোদার সত্তাই আরোগ্যের বা চিকিৎসার কারণ। যখন সমস্ত চিকিৎসা ব্যর্থ হয়, দোয়ার মাধ্যমে খোদা তালা অনুগ্রহ করেন মানুষের উপর। হযরত রাসূল ইসলামের জীবনে এমন ঘটনা আমরা দেখি, তার সাহাবাদের জীবনে দেখা যায়, মুসলিমদের জীবনে এমন ঘটনা আমরা দেখি, তার সাহাবিদের জীবনে এমন ঘটনা দেখা যায়। বরং খোদার অপার অনুগ্রহে আরোগ্য লাভ এবং মৃতদের জীবিত হওয়ার দৃষ্টান্ত আজও আমাদের চোখে পড়ে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে এক মহিলা ছেলেকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসেন, তিনি বলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ছেলে পাগল বা উম্মাদ, খাবারের সময় উম্মাদনার আক্রমণ হয়, সে আমাদের খাবার নষ্ট করে। রওয়ায়েতকারী বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাচ্চার বক্ষে হাত রেখে তার জন্য দোয়া করলেন, সে বাচ্চার বমি হল, তার মুখ থেকে কালো রঙের কিছু বের হলো এবং এরপর সে হাঁটা আরম্ভ করলো এবং সুস্থ হয়ে উঠল। আরেকটি রয়েতে আছে, একটি হাদিসে আছে, ইয়াজিদ বিন আবি উবাইদ বর্ণনা করেন যে আমি হাজার সালমার পায়ের গোছায় ক্ষত দেখেছি। আমি জিজ্ঞেস করলাম যে হাবু মুসলিম এক ক্ষতের কারণ কি, তিনি বলেন যে খাইবার দিন আমি আঘাত পেয়েছি। মানুষ বলে যে হাজার সালমার পায়ে জখম রয়েছে, আমি রসুল করিম হাসানের কাছে আসি, তিনি সেই ক্ষত তিনবার ফুদেন, এরপর আর কোনোদিন আমার কষ্ট হয়নি। এ ধরনের নিদর্শন এ যুগে হযরত সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের নিষ্ঠাবান প্রেমিক মসীহ ইসলামের জীবনেও আমরা দেখি। হযরত মসীহ ইসলাম স্বয়ং বলেন, সর্দার নবাব মোহাম্মদ আলী খান মালের কোটলার রেইস, তার ছেলে আব্দুর রহিম খান ভয়াবহ রোগ জ্বরে আক্রান্ত হয়, বাঁচার কোন পরিস্থিতি ছিল না, মৃত দেখাচ্ছিল। তখন আমি দোয়া করেছি ও জবাব পেলাম যে এটি অটল তকদিরের মতো বিষয়। তখন আমি দোয়া করলাম যে হে আল্লাহ, আমি শাফায়াত করছি এর জন্য। তখন এর উত্তর আল্লাহ তাআলা বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, অর্থাৎ খোদার অনুমতি ছাড়া কে শাফায়াত করার অধিকার রাখে। তখন আমি বাক শক্তি হারিয়ে ফেলি। এরপর এলহাম হলো যে ইন্নাকা আনতাল মাজাজ, তোমাকে শাফায়াতের অনুমতি দেওয়া হচ্ছে। তখন আমি আকুতি মিনতির সাথে বিগলিত চিত্তে দোয়া করি, তখন খোদা আমার দোয়া কবুল করেন, ছেলে যেন কবর থেকে বেরিয়ে আসে এবং তার সুস্থতার লক্ষণ প্রকাশ পায়। সে ইতিপূর্বে এত দুর্বল ছিল যে দীর্ঘকাল পর সে তার সে হারানো স্বাস্থ্য বা ভগ্ন স্বাস্থ্য ফিরে হারানো স্বাস্থ্য ফিরে পায়। হযরত মৌলভী শের আলী সাহেব বলেন যে একবার 1904 সালে হযরত মুফতি সাদেক সাহেব মারাত্মকভাবে রোগাক্রান্ত হন। অবস্থা এমন হয় যে তার স্ত্রী ভেবেছেন যে সেটি তার অন্তিম সময়। তিনি কাঁদতেন, কাঁদছিলেন এবং মসীহ মওউদের কাছে আসেন, হুজুর কিছুটা কস্তুরি তার হাতে দেন, বলে দেখ খাওয়াও এবং দোয়া করছি। তখনই উজু করে নামাজের জন্য দাঁড়ান। সকাল বেলা মুফতি সাহেবকে কস্তুরি খাওয়ানো হয়, আর কিছুক্ষণের ভিতর তার স্বাস্থ্য বহাল হতে থাকে। মুফতি জাফর সাহেব বলেন যে একবার মৌলভী আহসান আমরহি এক আত্মীয়কে কাদিয়ান আনেন, সে ব্যক্তি স্থূলকায় ছিল, 50-60 বছর হবে বয়স, আর তার কানের বধিরতা এমন ভয়াবহ ছিল যে রাবারের একটা নল কানে লাগিয়ে রাখতেন, জোরে বললে কিছুটা শুনতেন। একবার হযরত মসীহ মওউদ বক্তৃতা করছিলেন, না সে ব্যক্তি বসেছিলেন, তিনি মসীহ মওউদকে বলেন, হুজুর আমি মোটেই শুনি না, অভিযোগ করেন, দোয়া করুন যেন আমি আপনার বক্তৃতা শুনতে পাই। মসীহ মওউদ দোয়া চলাকালে তার দিকে মুখ করে বলেন যে খোদা তাআলা কাদের, তখনই তার শ্রবণ শক্তি আরম্ভ করে, শোনা আরম্ভ করে এবং বলে যে হুজুর আমি আপনার পুরো বক্তৃতা শুনতে পাচ্ছি। এরপর আবার যে নল ছিল তাও তিনি ছুঁড়ে ফেলে দেন। হযরত মিয়া নজির হোসেন সাহেব হাকিম মারহাম ঈসা সাহেবের ছেলে, তিনি বর্ণনা করেন যে মিয়া চিরাগুদ্দিন সাহেবের ঘরে যখন প্রথম ছেলে, অর্থাৎ আমাদের পিতা হাকিম মারহাম ঈসা সাহেবের জন্ম হয়, তখন তার বয়স ছিল 5 বছর বয়স পর্যন্ত কথা বলতে পারতেন না, হাঁটতেও পারতেন না। তখন একদিন মসীহ ইসলাম সেই সময় লাহোর আসেন, আমাদের দাদা হযরত মসীহ ইসলামকে বলেন যে হুজুর আমার শুধু একমাত্র ছেলে, সেও বোবা এবং খোড়া, হুজুর আপনি দোয়া করুন সেজন্য, হুজুর আপনি দোয়া করুন সেই জন্য আরোগ্য লাভ করুন। মসীহ ইসলাম বললেন যে তাকে নিয়ে আসুন। সেই ছেলেকে কোলে নিয়ে মসীহ ইসলাম দীর্ঘ দোয়া করেন এবং বলেন যে খোদা যদি চান এ বাচ্চা আরোগ্য লাভ করবে। হুজুর দ্বিতীয়বার যখন লাহোর আসেন, হযরত মিয়া চিরাগুদ্দিন সাহেব বলেন, মিয়া চিরাগুদ্দিন সাহেবকে বলেন, মসীহ ইসলাম মিয়া চিরাগুদ্দিন সাহেবকে বলেন যে খোদা তাআলা আমাদের দোয়া শুনেছেন, আপনার এই ছেলে অসাধারণ বাক শক্তি সম্পন্ন হবে এবং চলার অসাধারণ শক্তি রাখবে। খাকসার বলেন, আমরা হাকিম সাহেবকে 90 বছর বয়সে এত উচ্চস্বরে এবং অবিরত বলতে দেখেছি যে আমরা আশ্চর্য হতে হয়। একবার শেখ জেনুর আবেদিন সাহেব রাদিয়াল্লাহু আনহু বলেন যে একবার আমি কাদিয়ান আসি, হযরত সাহেব গোল কক্ষে পায়চারি করছিলেন, আমার মারাত্মক কাশি ছিল, কোনোভাবে ঠিক হচ্ছিল না, অনেক চিকিৎসা করিয়েছি। হুজুরের অভ্যাস অনুসারে তিনি জিজ্ঞেস করেন, মিয়া জাইনুল আবেদিন কেন এসেছ? তিনি বললেন, হুজুর আমার কাশি এত ভয়াবহ কাশি যে তখন আর নিশ্চিত করে বলতে পারিনি দ্বিতীয় শ্বাস নেওয়ার সুযোগ হবে। মুসলিম বললেন, কতদিন থেকে? আমি বললাম 6 মাস ধরে এই অবস্থা। মুসলিম বললেন, এতদিন কেন জানাওনি? রোগ তো এখন পুরনো হয়ে গেছে, ক্রনিক হয়ে গেছে। মুসলিম ইসলাম এরপর বললেন যে তুমি কি ধনীর চিকিৎসা নেবে না দরিদ্র ব্যক্তির? আমি বললাম, হুজুর যেভাবে পছন্দ করেন। মুসলিম ইসলাম বলেন যে দরিদ্র কৃষক তো দরিদ্রই হয়ে থাকে। তিনি বললেন, চিকিৎসার জন্য কত টাকা এনেছেন? তিনি বললেন, 5 রুপিয়া। মুসলিম বললেন, 5 রুপিয়া আমাকে দাও। এবং বললেন যে ভবিষ্যতে আর কখনো তোমার কাশি হবে না। আমি বললাম, যেভাবে আমার অভ্যাস ছিল আমি অকৃত্রিম ভাবে সবকিছু মুসলিম মহোদয়ের কাছে নিবেদন করতাম। হুজুর জানতেন যে কৃষকরা সরলমতি হয়ে থাকে। আমি বললাম যে হুজুরের কাছে কি কোনো জাদু আছে যা আমার রোগ দূর করার জন্য যথেষ্ট? তিনি বললেন, আমি বলেছি না এই রোগে আর আক্রান্ত হবে না। কিছুক্ষণ পর আমার ভাই হামেদ আহমেদ আলী সাহেব আসেন। হুজুর বলেন যে, হামেদ আলী, আমরা আপনার ভাইয়ের কাছ থেকে 5 রুপিয়া নিয়েছি এবং তাকে বলেছি যে এখন আর তার কাশি হবে না। কিন্তু গ্রামের মানুষকে যতক্ষণ ঔষধ না দেয়া হয় তারা স্বস্তি পায় না। তাকে বাজার থেকে আধা পয়সার জষ্টি মধু, আধা পয়সার বাদাম, আধা পয়সার কিশমিশ এবং আধা পয়সার এলাচি কিনে দেন। সে যুগে আধা পয়সার অনেক জিনিস পাওয়া যেত। হুজুর নিজে বড়ি বানিয়ে দেন এবং বলে দেন, মিয়া জয়নুল আবেদিন, আপনার কাশিও দূর হবে আর 5 রুপিয়ার জিনিস খেয়ে স্বাস্থ্য ভালো হয়ে যাবে। তার কাশি তো দূর হয়ে যায়, কাশি তো দূর হয়েছে। 5 রুপিয়া নাও এবং ঘি খাও আর স্বাস্থ্য ভালো করো। আমি বললাম যে, হুজুর এই টাকা আপনি রাখেন? তিনি বলেন যে, না। তো তার ফিস তো কোনো ফিসের কোনো প্রয়োজন ছিল না, এটি তার মরিদের প্রতি ভালোবাসার বহির প্রকাশ ছিল। তো আসল বিষয় হল খোদাতালার পবিত্র সত্তার উপর দৃঢ় ইমান। তিনি আরোগ্যদাতা, চিকিৎসাও তখনই কাজ করে যখন আল্লাহর ইচ্ছা হয় বা অনুমতির হাদিসে আছে যে ঔষধ শুধু একটি উপকরণ এবং খোদার ইচ্ছা বা তার অনুমতি সাপেক্ষে সেটি কাজ করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজ প্রভুর বিশেষত্ব, তার কৃপা বাড়ি, তার পবিত্র শক্তির কথা বলতে গিয়ে বলেন যে, ওয়াইদা মারিদ তো ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই আল্লাহ তালাই আমাকে আরোগ্য দান করেন। এখানে তিনি বলেন যে আমি অসুস্থ হই, এ কথা বলে সে কথাই এটি বর্ণনা করেছেন যে অনেক সময় মানুষ নিজ ভুলভ্রান্তির কারণে অসুস্থ হয়, যা আমি এই খুতবার প্রথম দিকেই বলেছি। এরপর ভুলভ্রান্তির কারণে প্রকৃতির নিয়মের সহজাত ফলাফল স্বরূপ ধরা পড়ে। ইব্রাহিম ইসলাম বলেন যে, আমি যখন অসুস্থ হই আল্লাহ তালায় আরোগ্য দান করেন। খোদাই যদি অনুগ্রহ করেন তাহলেই মানুষ আরোগ্য পেতে পারে। যদি খোদার ফজল না হয় যত ইচ্ছা চিকিৎসা করা হোক না কেন, মানুষ বাঁচে না, সুস্থ হয় না। ইব্রাহিম হাসান বলেন যে, আমি নিজ ভুলের কারণে অসুস্থ হই আর আমার খোদা নিজ অনুগ্রহে আমাকে আরোগ্য দান করেন। এই সমস্ত ঔষধ যেভাবে আমি বলেছি এইগুলো খোদার ফজল এবং খোদার অনুগ্রহ। আর এর ফলে খোদা তালার ফজলে মানুষ আরোগ্য লাভ করে। তো ঔষধের কাজের জন্য, আরোগ্যের জন্য খোদার ফজল আকর্ষণ করা জরুরি এবং এর জন্য খোদার সামনে ঝোঁকা আবশ্যক। তাহলে খোদা নিজ বান্দার দোয়াকে কবুল করে তার সাফি বৈশিষ্ট্যকে কাজে লাগান এবং রোগী সুস্থ হয়, সুস্থতা লাভ করে। আর অনেক সময় ঔষধ কাজ করে। অতএব খোদার প্রতিটি বৈশিষ্ট্যের জ্ঞান অর্জন, ব্যুৎপত্তি লাভ করা মানুষের জন্য যতটা সম্ভব লাভ করার চেষ্টা করা উচিত। খোদাকরণ যেন তার বৈশিষ্ট্যের জ্ঞান আমাদের অর্জন হয়। আমাদের দোয়া কবুল করো। তো আল্লাহ তাআলা সকল রোগীকে আরোগ্য দান করুন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله